বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ সোমবার 4 অক্টোবর 20 আশ্বিন এবং ফার্সি 12 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearlstudio.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক মহড়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরির জন্য মিয়ানমার থেকে বিভিন্নভাবে অস্ত্র আসছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। কখনো ইরান বিরোধী ষড়যন্ত্রে যোগ দেব না, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের অঙ্গীকার। বিএনপির কোন সম্ভাবনা নেই বলেই তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, শেখ হাসিনার মন্তব্য। ভারতের উত্তরপ্রদেশে আন্দোলনরত 4 কৃষক গাড়ি চাপায় নিহত, অভিযোগের তীর প্রতিমন্ত্রীর ছেলের দিকে। এবং আফগানিস্তানের কাবুলে মসজিদে বোমা হামলা, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানা ধ্বংস করল তালেবান। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন তার দেশ কখনো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত নেই এবং ভবিষ্যতেও লিপ্ত হবে না। ইরান এবং আজারবাইজানের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন তিনি একথা বললেন। পাশিনিয়ান বলেন, আমি নিশ্চিত ইরান খুব পরিষ্কারভাবে জানে যে আর্মেনিয়া কখনো ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি এবং ভবিষ্যতেও করবে না, কারণ দ্বিপক্ষীয় সম্পর্ক আমাদের কাছে খুবই মূল্যবান। পাশিনিয়ান বলেন, আর্মেনিয়া কখনো ইরানের ঐতিহাসিক ভূমিকার কথা ভুলে যাবে না। এ কথার মধ্য দিয়ে মূলত তিনি 1992 সালে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার শান্তি চুক্তির প্রতি ইঙ্গিত করেছেন। সে সময় ইরানের মধ্যস্থতায় দুই দেশ রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তি চুক্তি করেছিল। পাশিনিয়ান বলেন, ইরানের পক্ষ থেকে এটি এমন একটি পদক্ষেপ ছিল যা ভুলে গিয়ে কখন ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সম্ভব হবে না। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। আজ রাজধানী তেহরানে পৌঁছে বৈঠকে বসেন তিনি। দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। দুই দেশেই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের বিষয়ে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই সফরের কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত, নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেহরান এসেছেন। আজারবাইজানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। এক দেশের সঙ্গে সম্পর্ক কোনোভাবে অন্য দেশের বিরুদ্ধে নয়, উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইরানের পররাষ্ট্রনীতির অংশ বলে তিনি মন্তব্য করেন। আর্মেনিয়া ও আজারবাইজান ইরানের প্রতিবেশী দেশ, দুই দেশের সঙ্গেই দেশটির সীমান্ত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তর পশ্চিমাঞ্চল সানান্দাজ প্রদেশে সম্প্রতি যে সামরিক মহড়া চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে জাতীয় সংসদ। ইরান আজারবাইজান সীমান্তে অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে মূলত ইহুদিবাদী ইসরায়েলকে শক্তি প্রদর্শন করা হয়েছে। এক বিবৃতিতে ইরানের সংসদ সদস্যরা প্রতিবেশী আজারবাইজানের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন সীমান্তে যে কোনো ভূ রাজনৈতিক ঘটনা ইরানের জন্য রেড লাইন। গতকাল প্রকাশিত ওই বিবৃতিতে ইরানের 290 জন সংসদ সদস্যের মধ্যে 165 জন সই করেছেন। বিবৃতিতে তারা বলেছেন, সানান্দাজ প্রদেশের আরাস সীমান্তে অনুষ্ঠিত সামরিক মহড়া প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও শক্তির বার্তা বহন করছে, একই সময়ে এই মহড়া ইহুদিবাদীদের জন্য হুঁশিয়ারি সংকেত। ইরানের সামরিক বাহিনী গত শুক্রবার থেকে আজারবাইজান সীমান্তের কাছে খায়বার বিজয়ী নামে মহড়া শুরু করে। আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ এই মহড়ার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই মহড়ার কারণে তিনি বিস্মিত হয়েছেন এবং মহড়ার সময় নিয়েও আলিয়েভ প্রশ্ন তুলেছেন। জবাবে ইরান শক্ত ভাষায় বলেছে, জাতীয় সার্বভৌমত্বের অংশ হিসেবে এই মহড়া চালানো হয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর মাটিতে ইরান বিরোধী ইসরায়েলের তৎপরতা সহ্য করা হবে না। এ প্রসঙ্গে ইরানের সংসদ সদস্যরা বলেছেন, মুসলিম প্রধান ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আজারবাইজানের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক স্থিতিশীল থাকবে, অবৈধ ইসরায়েলের কারণে তা ক্ষতিগ্রস্ত হবে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে। বিএনপি জানে যে তাদের আর কোনো সম্ভাবনা নেই, সে কারণে তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ বলেছেন, বিএনপি জানে যে তাদের আর কোনো সম্ভাবনা নেই, সে কারণে তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সফর ও জাতিসংঘের সাধারণ অধিবেশনের 76তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্বটা কোথায়, একজন এতিমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত আসামি, আরেকজন গ্রেনেড হামলা মামলায় কারাদণ্ড নিয়ে দেশান্তরী সাজাপ্রাপ্ত আসামি, জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে। শেখ হাসিনা আরো বলেন, জনগণ কখন ভোট দেয়, মানুষ দেখে ওই দলকে ভোট দিলে ক্ষমতায় কে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তারা তো ইলেকশনও করতে পারবে না, বিএনপি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিশ্বাস হারিয়ে ফেলেছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা জানে যে তাদের কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা যখন নাই যেভাবে হোক নির্বাচনটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা, অর্থাৎ গণতন্ত্রের যে ধারাবাহিকতা অব্যাহত আছে সেটা নষ্ট করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের পরেও দেশে নির্বাচন হয়েছে, এ কারণে স্থিতিশীলতা রয়েছে, উন্নয়নও হচ্ছে, কিন্তু বিএনপি 2008 সালে তো নির্বাচনে হেরেছে, সেই নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন তোলেনি, কাজেই এখন যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন তারা নিজেরাই তো অবৈধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত 19-24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করেন। পরে 25-30 সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে 1 অক্টোবর দেশে ফিরে আসেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, অন্য রাজনৈতিক দলকেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অতীতে বিশেষ করে বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে তা আর করবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের জন্মদিন উপলক্ষে রাজনৈতিক সংকট উত্তরণে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু বিএনপির একার নয়, প্রত্যেকটি নাগরিকের। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসতে হবে। গণঅভ্যুত্থানের ফলে অতীতীয় স্বৈরশাসককে বিদায় নিতে হয়েছে, আরেকটি আন্দোলন আপনারা দেখবেন, এ সরকারকে বিদায় নিতে হবে। ভারতে হিন্দুত্ববাদী আরএসএস এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতে হিন্দুত্ববাদী আরএসএস এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। জাভেদ আখতার সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আরএসএস এর সমর্থনকারী মানুষদের মানসিকতাও তালেবানদের মতো। যারা আরএসএস কে সমর্থন করে তাদের নিজেদের তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, যে সংগঠনটিকে আপনারা সমর্থন করছেন তার এবং তালেবানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভিত্তিও শক্তিশালী হচ্ছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক সদস্য ও প্রখ্যাত কবি গীতিকার জাভেদ আখতার সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস কে তালেবানের সঙ্গে তুলনা করে বলেন, তালেবান যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মানসিকতা একরকম, সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যাই হোক না কেন। তিনি আরো বলেন, তালেবান বর্বর, ওদের কার্যকলাপ নিন্দনীয়, কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন তাদের মানসিকতাও কিছু ভিন্ন নয়। এ সময় মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেন, জাভেদ আখতার ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশে তার ফিল্ম চলতে দেয়া হবে না। জাভেদ আখতারের বিরুদ্ধে আইনজীবী সন্তোষ দুবে মুলান থানায় এফআইআর দায়ের করেছেন। এই এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির 500 ধারায় নিবন্ধিত হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। আফগানিস্তানে তালেবান সরকার জানিয়েছে, রাজধানী কাবুলের উত্তরে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি আস্তানা ধ্বংস করেছে। একটি মসজিদের বাইরে প্রাণঘাতী বোমা হামলার পর তালেবান বাহিনী ওই অভিযান চালায়। তালেবানের একজন মুখপাত্র আজ জানিয়েছেন, ঈদগাহ মসজিদের বাইরে হামলার পর তাদের বাহিনী গতকাল দায়েশের ওই আস্তানা ধ্বংস করে। রোববারের বোমা হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের উত্তরাঞ্চলে তালেবানের বিশেষ একটি ইউনিট দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। তিনি এক টুইটার বার্তায় জানান, দায়েশ সন্ত্রাসীদের আস্তানা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। সফল এই অভিযানে আস্তানার ভিতরে থাকা দায়েশের সমস্ত সন্ত্রাসী নিহত হয়েছে। তবে মসজিদে বোমা হামলার সঙ্গে এই অভিযানের সম্পর্ক রয়েছে কিনা তা উল্লেখ করেননি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় প্রচণ্ড সংঘর্ষ হয়েছে এবং সেখানকার বাসিন্দারা জানিয়েছেন যে রাতের বেলায় তারা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গতকাল টেলিফোনে কথা বলেছেন। 2011 সালে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করার পর এই প্রথম দুই নেতার মধ্যে কথা হল। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি জর্দান সমর্থন দিয়ে আসছিল। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে জর্দানের রাজার কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে দুই নেতা ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ফোনালাপে জর্দানের রাজা প্রেসিডেন্ট বাশার আসাদকে বলেছেন যে তারা দেশ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানায় এবং স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা ও রাজা আবদুল্লার সঙ্গে প্রেসিডেন্ট বাশার আসাদের ফোনালাপের খবর নিশ্চিত করেছে। সানা বলেছে, ভ্রাতৃপ্রতিম দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দুই নেতা কথা বলেছেন। সম্প্রতি জর্দান ও সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ শুরু হয়েছে। এর অংশ হিসাবে সিরিয়ার সঙ্গে জর্দান বিমান যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তান ও সৌদি আরব খুব শীঘ্রই যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে সৌদি যুদ্ধজাহাজ এর মধ্যে করাচি বন্দরে এসে ভিড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য সৌদি নৌবাহিনীর যুদ্ধজাহাজ করাচি বন্দরে এসে ভিড়েছে। পাকিস্তান ও সৌদি আরবের এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে সামরিক সহযোগিতা জোরদার। মহড়ার দিন তারিখ এখনও প্রকাশ করা হয়নি এবং ধারণা করা হচ্ছে দুপক্ষের বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এই মহড়ার উদ্দেশ্য। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বেশ কয়েকটি দেশের সাথে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। উদাহরণ হিসেবে রাশিয়া ও কাতারের কথা উল্লেখ করা যায়। ধারণা করা হচ্ছে পাকিস্তানের ঘন ঘন সামরিক মহড়া চালানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে এ অঞ্চলে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা শক্তিকে জোরদার করা। সম্প্রতি পাকিস্তানের ইমরান সরকার জনগণের আস্থা অর্জনের জন্য এ ধরনের সামরিক মহড়াকে বেছে নিয়েছে, যাতে সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের শক্তি ও আন্তরিকতারও প্রমাণ দেয়া যায়। সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে আফগানিস্তানের তালেবান সহ অন্য আরও বহু বিষয়ে ইসলামাবাদের নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। ইরানের আফগানিস্তান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আব্বাস হোসেনি এ ব্যাপারে বলেছেন, আন্তর্জাতিক সমাজ পাকিস্তানের প্রতি তালেবানের নির্ভরশীলতার বিষয়ে অবহিত আছে। তালেবানকে সমর্থন দিতে গিয়ে পাকিস্তানকে ব্যাপক সামরিক মূল্য দিতে হয়েছে এবং এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আকাশ, স্থল ও নৌপথে অন্য দেশের সঙ্গে পাকিস্তানের যৌথ সামরিক মহড়ার অন্যতম একটি প্রভাব হচ্ছে অন্য সব কিছুর তুলনায় সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানো। গত বছরের এক পরিসংখ্যানে দেখা গেছে পাক সেনাবাহিনীর বাজেটের পরিমাণ 7% বেড়েছে। প্রকৃতপক্ষে সামরিক শক্তির উপর নির্ভর না করেই ভারত ও পাকিস্তান তাদের বিরোধ মিটিয়ে ফেলার সুযোগ রয়েছে এবং একে অপরের সামরিক শক্তি প্রদর্শনের কোনো প্রয়োজন নেই। পাকিস্তান ও সৌদি আরব যদিও যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এ অঞ্চলে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাকিস্তান সরকার এটা ভালো করে জানে যে এতে করে কেবল এ অঞ্চলে বিশেষ করে ভারতকে অস্ত্র প্রতিযোগিতায় আরও উৎসাহিত করবে। এছাড়া পাকিস্তান এ অঞ্চলে অন্য দেশের উপস্থিতির সুযোগ করে দেওয়ার ফলে নিরাপত্তা ক্ষেত্রে উত্তেজনা বাড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরির জন্য মিয়ানমার থেকে বিভিন্নভাবে অস্ত্র আসছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরির জন্য মিয়ানমার থেকে বিভিন্নভাবে অস্ত্র আসছে। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রসঙ্গে বলেন,
মায়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনি দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের ওটার কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছেন। কারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোন বিদেশি এই সংস্থার সঙ্গে জড়িত আছে কিনা সবগুলি আমরা তদন্ত করে দেখি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সম্মিলিতভাবে ভালো কাজ করছে বলেই আইন শৃঙ্খলা এখনো সঠিক রয়েছে। কক্সবাজার একটি পর্যটন এলাকা, সেখানে লাখ লাখ পর্যটক যাচ্ছেন, সবকিছু মিলিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেই সবকিছু ভালো অবস্থায় আছে। এদিকে বাংলাদেশ পিস অবজারভেটরি বা বিপিও নামের একটি গবেষণা সংস্থা সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে গত 4 বছরে অন্তত 110টি খুনের ঘটনা ঘটেছে। কেবল খুনোখুনি নয়, অপহরণ, ধর্ষণ, ডাকাতি, মাদক চোরাই চালান সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড রোহিঙ্গা শিবিরগুলোতে দিন দিন বাড়ছে বলে বিভিন্ন পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মহিবুল্লাহকে গুলি করে হত্যার পর রোহিঙ্গা শিবিরগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, পারিবারিক কারণে রোহিঙ্গাদের বেশ কয়েকটি খুনের ঘটনা আমরা দেখেছি, আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেও খুন হয়ে থাকে। এছাড়া খুনোখুনির পেছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ পিস অবজারভেটরি সংস্থা বিপিওর পরিচালক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় যত দেরি করবে খুন সহ নানা রকম সমস্যা তত বাড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে মিয়ানমার সরকারের উপরে বড় ধরনের চাপ তৈরি করে এই সমস্যার সমাধান করা। এদিকে পর্যবেক্ষকগণ বলছেন, পর্যটন নগরী কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে সেখানকার একাধিক সশস্ত্র গ্রুপ। এসব গ্রুপের তৎপরতা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মাস্টার মুহিবুল্লাহ হত্যার 5 দিন পার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে কারা সংশ্লিষ্ট সে ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহিবুল্লাহ খুনের পর ক্যাম্পে থাকা রোহিঙ্গারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। কখনো ইরান বিরোধী ষড়যন্ত্রে যোগ দেব না আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের অঙ্গীকার। বিএনপির কোনো সম্ভাবনা নেই বলে তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে শেখ হাসিনার মন্তব্য। ভারতের উত্তরপ্রদেশে আন্দোলনরত 4 কৃষক গাড়ি চাপায় নিহত, অভিযোগের তীর প্রতিমন্ত্রীর ছেলের দিকে। এবং আফগানিস্তানের কাবুলে মসজিদে বোমা হামলা, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানা ধ্বংস করল তালেবান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানি। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.